আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরার ফজিলত ও বিষয়বস্তু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সূরাসমূহের ফজিলত এবং তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করে থাকি। মাঝে মাঝে কিছু আয়াতের মধ্যে এমন কিছু বিশেষত্ব থাকে, বৈশিষ্ট্য থাকে, বা হাদিসে মুবারাকাতে সূরার কিছু বিশেষ আয়াতের এমন কিছু ফজিলত বয়ান হয়ে থাকে, যাও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। নবী করিম রাউফুর রহিম রাসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক, সূরা বাকারা যেহেতু কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা, তাই এর বিষয়বস্তুও অন্যান্য সূরার তুলনায় সবচেয়ে বেশি। গত অনুষ্ঠানে আমরা সূরা বাকারার কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছিলাম, আজও ইনশাআল্লাহ তাআলা বাকি যে বিষয়বস্তুসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সূরা বাকারাতে 40টি রুকু রয়েছে এবং 286টি আয়াতে মুবারাকা রয়েছে। এর সকল আয়াত মদিনাতে অবতীর্ণ হয়েছে, শুধু একটি আয়াত মক্কাতে অবতীর্ণ হয়েছে, যা কোরআনে পাকের সর্বশেষ আয়াত হিসাবে বলা হয় যে বর্ণিত হয়েছিল। সূরা বাকারা সম্পূর্ণ তেলাওয়াত করার অনেক ফজিলত হাদিসে মুবারাকাতে বয়ান হয়েছে। আমাদের উচিত আমাদের ঘরে সূরা বাকারার তেলাওয়াত করার অভ্যাস গড়ে তোলা। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, খারাপ জিন ঘরে প্রবেশ করে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত অবতীর্ণ হয়। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। এটা তো হচ্ছে সম্পূর্ণ সূরা বাকারার তেলাওয়াত করার ফজিলত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাকে এমন বিশেষত্ব দিয়েছে যে এই সূরা বাকারার মধ্যে কিছু আয়াত এমন রয়েছে যার ফজিলত আলাদাভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, অর্থাৎ ওই সকল আয়াত তেলাওয়াত করার আলাদা ফজিলত হাদিসে মুবারাকাতে বয়ান রয়েছে। যেমন এর মধ্যে একটি হচ্ছে আয়াতুল কুরসি। জি হ্যাঁ, আয়াতুল কুরসি সূরাতুল বাকারার একটি আয়াত যার অসংখ্য ফজিলত হাদিসে মুবারাকাতে বয়ান হয়েছে। দুররুল মাংসুর কিতাবের মধ্যে রয়েছে এই আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি কোরআন শরীফের আয়াতগুলোর মধ্যে অনেক সম্মানিত এবং মহত্বপূর্ণ আয়াত। এবং হযরত সাইয়েদুনা উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু মুনজির, তুমি কি জানো কোরআনে পাকের যে সমস্ত আয়াত তোমার মুখস্থ আছে তার মধ্যে কোন আয়াতটি মান মর্যাদায় মহান, কোন আয়াতটির মর্যাদা সবচেয়ে বেশি? তো আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসির প্রথম আয়াতের অংশ তা ওই সাহাবী তেলাওয়াত করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হাত রাখলেন এবং ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলমে জ্ঞানে আল্লাহ তাআলা বরকত দান করুক এবং তোমার ইলমকে তোমার জ্ঞানকে মোবারকবাদ। অপর এক বর্ণনায় রয়েছে, সূরা বাকারায় এমন এক আয়াত আছে যা কোরআনে পাকের সমস্ত আয়াতের সর্দার। তা যে ঘরে পাঠ করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়, আর তা হলো আয়াতুল কুরসি। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছুই বাধা দিতে পারবে না, সে মৃত্যুবরণ করতেই জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি রাতে শয়নকালে এই আয়াতুল কুরসি পাঠ করবে সে তার প্রতিবেশী এবং অন্যান্য আশেপাশের অন্যান্য ঘরের লোকেরা শয়তান ও চোর থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, এই শুধু আয়াতুল কুরসির কি ফজিলত যে যে রাতে শয়নকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে নিজে, তার প্রতিবেশী এবং আশেপাশের অন্যান্য ঘরের লোকেরাও শয়তান ও চোর থেকে নিরাপদ থাকবে। এছাড়াও বিভিন্ন কিতাবে এসেছে, যে ব্যক্তি প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ইন্তেকালের পর জান্নাতে যাবে, সে শয়তান ও জিনের সকল অনিষ্টা থেকে নিরাপদ থাকবে। অভাবী হলে অল্প দিনের মধ্যে তার অভাব ও খারাপ অবস্থা দূর হয়ে যাবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা ও বিছানায় শয়নকালে আয়াতুল কুরসি ও এর পরের দুটি আয়াত খলিদুন পর্যন্ত পাঠ করে নিবে, সে চুরি, পানিতে ডুবে যাওয়া ও আগুনে পুড়ে যাওয়া থেকে নিরাপদ থাকবে। যদি পুরো ঘরে কোনো উঁচু স্থানে এ আয়াতুল কুরসি লিখে এর শিলালিপি, পাথর ইত্যাদি যে কোনো কিছুর উপর লিখে ঝুলিয়ে কিংবা আটকিয়ে দেওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে ঘরে কখনো অভাব অন্টন হবে না, বরং রোজি রোজগারে আরও অধিক বরকত হবে এবং ওই ঘরে কখনো চোর আসতে পারবে না। এছাড়া সূরা বাকারার আরও কিছু আয়াত আছে যার ফজিলত অনেক বেশি বয়ান করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সূরা বাকারার শুরুর আয়াতগুলো এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো। শুরুর আয়াতের ব্যাপারে হাদিসে মুবারাকাতে বয়ান হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা মাইয়াতকে অর্থাৎ মৃত ব্যক্তিকে দাফন করবে তখন তার মাথার পাশে দাঁড়িয়ে, অর্থাৎ কবরের মাথার পাশে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম আয়াতগুলো তেলাওয়াত করবে। প্রথম আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই এখান পর্যন্ত সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত তেলাওয়াত করবে এবং তার পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষের আয়াতগুলো তেলাওয়াত করবে। অর্থাৎ মাথার দিকে দাঁড়িয়ে আলিফ লাম মিম থেকে শুরু করে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এবং পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষের আয়াতগুলো, যা মৃত ব্যক্তির কবরের পায়ের দিকে দাঁড়িয়ে পড়তে বলা হয়েছে। এক রেওয়ায়েতে রয়েছে হাদিসে মুবারাকাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমানোর সময় সূরা বাকারার দশটি আয়াত তেলাওয়াত করবে সে কোরআন শরীফকে কখনো ভুলবে না। সে আয়াতগুলো হচ্ছে সূরা বাকারার প্রথম চারটি আয়াত, এরপর একটি হচ্ছে আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসির পরবর্তী দুটি আয়াত, এবং তিনটি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ তিনটি আয়াত। এর ফজিলত অনেক বেশি, এটা উচিত আমাদের ঘরের বাচ্চাদেরকেও যেন আমরা পড়াই, বিশেষ করে যারা কোরআনের হিফজ করছে সে সকল বাচ্চাদেরকে যেন পড়াই এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই ওয়াজিফাটি বা এই আমলটি আমরা করতে পারি, এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যে সূরা বাকারার দশটি আয়াত শয়নকালে যে পড়ে নিবে তার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, সে কোরআনে পাকের কোনো আয়াত ভুলবে না, তার কোরআনে পাকের আয়াত মুখস্থ হয়ে যাবে। তো কী কী? প্রথম হচ্ছে সূরা বাকারার প্রথম চারটি আয়াত, তারপর হচ্ছে আয়াতুল কুরসি যে আয়াতটা সে আয়াত, এবং এর পরবর্তী দুটি আয়াত, এই চারটা, সূরা বাকারার প্রথম চারটি, আয়াতুল কুরসি পাঁচ এবং এর পরবর্তী দুটো আয়াত, এভাবে হলো চার পাঁচ ছয় সাত, সাতটি। এখন বাকি তিনটি আয়াত হচ্ছে সূরা বাকারার সর্বশেষ তিনটি আয়াত। এই দশটি আয়াত যে তেলাওয়াত করবে সে ইনশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে কোরআন শরীফকে কখনো ভুলবে না, তার স্মৃতিশক্তি মজবুত হয়ে যাবে। অনুরূপভাবে সূরা বাকারার শেষ আয়াতগুলোর ব্যাপারে হাদিসে মোবারাকাতে বর্ণিত হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক জমিন ও আসমানকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, অতঃপর এর মধ্যে থেকে সূরা বাকারার শেষ 2খানা আয়াত নাজিল করেছেন। যে ঘরে 3 রাত পর্যন্ত এই 2 আয়াত পড়া হবে, শয়তান সে ঘরের নিকটেও আসবে না। আর সে 2টি আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। আর হযরত সাইয়েদুনা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত রাতে পাঠ করবে সেটা তার জন্য যথেষ্ট হবে। তো এই হচ্ছে সূরা বাকারার ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত এবং সূরা বাকারার প্রথম আয়াতগুলো এবং শেষ আয়াতের ফজিলত সমূহ। এখন আসুন দর্শক, আমরা সূরা বাকারার আরও কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা শুনি। আমরা গত অনুষ্ঠানে প্রথম পারার কিছু বিষয়বস্তু শুনেছিলাম, এখন দ্বিতীয় পারার কিছু বিষয়বস্তু শুনি। মনে রাখবেন, এই সূরাকে অনেক বেশি ফজিলতপূর্ণ বলার আরেকটি কারণ, ওলামায়ে কেরামগণ বলেন যে এই সূরার মধ্যে অসংখ্য আওয়ামির রয়েছে, অসংখ্য হুকুম রয়েছে, এই কাজটি করো এই কথাটি অসংখ্যবার বলা হয়েছে এবং অসংখ্য স্থানে নাওয়াহি নিষেধাজ্ঞা রয়েছে যে এই কাজটি করবে না, এটি সূরা বাকারার মধ্যে রয়েছে। অনুরূপভাবে এই সূরার মধ্যে পূর্বের অনেকগুলো তথ্য এবং ঘটনা বয়ান করা হয়েছে। সূরা বাকারার দ্বিতীয় পারার শুরুর দিকে কিবলা পরিবর্তনের ঘটনা বয়ান করা হয়েছে, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরিফ নিয়ে যান, তখন 16 থেকে 17 মাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। তারপর প্রিয় নবীর অন্তরে একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, একটি ইচ্ছা সৃষ্টি হয় যে মুসলমানদের কিবলা কাবা শরীফকে নির্ধারণ করে দেওয়া হোক, মুসলমানদের কিবলা যেন কাবা শরীফ হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার মসজিদে কিবলা তাইনে নামাজ পড়াচ্ছিলেন, যা আজও রয়েছে, একটি ঐতিহাসিক মসজিদ। এটা সেই মসজিদ যে মসজিদের মধ্যে কিবলা পরিবর্তন করা হয়েছিল, যে মসজিদে অর্ধেক নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে পড়া হয়েছিল এবং অর্ধেক নামাজ কাবাতুল্লাহ শরীফের দিকে ফিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছিলেন। তো এই মসজিদে কিবলাতানের মধ্যে প্রিয় নবী নামাজ পড়াচ্ছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হইল যে কাবাতুল্লাহ শরীফকে মুসলমানদের কিবলা নির্ধারণ করে দেওয়া হোক। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিষয়টি অনেক পছন্দ হইল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াহি নাজিল করলেন যে হে নবী, আপনি কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নেন, আপনার যে দিকে পছন্দ আমি সেই জিনিসটাকে কিবলা হিসাবে নির্ধারণ করে দিলাম। অর্থাৎ তখন সূরা বাকারার এই আয়াতে মুবারাকা অবতীর্ণ হয়, কদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আমি বারবার আপনার আসমানের দিকে তাকানোটা, বারবার যে আপনি আসমানের দিকে ফিরে দেখছিলেন আমি এটা লক্ষ্য করছিলাম, আমি দেখছিলাম। ফালা নুভাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তো আমি অবশ্যই অবশ্যই আপনাকে সে কিবলার দিকে ফিরিয়ে দিব যেদিকে আপনার সন্তুষ্টি রয়েছে, তারদাহা যেদিকে আপনার সন্তুষ্টি সেটাকে কিবলা হিসাবে আমি নির্ধারণ করে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, অতএব আপনি নিজের চেহারাকে নিজের দিককে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নেন, আপনি মসজিদুল হারামের দিকে ঘুরে যান। তো এইভাবে মুসলমানদের কিবলা যখন পরিবর্তন হয়ে যায় তখন অমুসলিমরা আপত্তি করলো, তারা বলতে লাগলো এটা কিভাবে সম্ভব, তারা হাসি তামাশা করতে লাগলো আর বলতে লাগলো যে প্রথমে বেতুল মুকদ্দাসের দিকে ফিরে তারা নামাজ পড়ছিল আর এখন কাবাতুল্লাহ শরীফের দিকে ঘুরে তারা নামাজ পড়ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে তাদেরকে নির্বোধ এবং বোকা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সায়াকুলু সুফাহা ও মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল লাতি কানু আলাইহা, এর অর্থ হচ্ছে নির্বোধ লোকেরা বলবে কে ফিরিয়ে দিল মুসলমানদেরকে তাদের সেই কিবলা থেকে যার উপর তারা পূর্বে ছিল। আপনি বলে দিন যে পূর্ব এবং পশ্চিম সব দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, ইয়াহদি মাইয়াশা ও ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সঠিক রাস্তার দিকে হেদায়ত প্রদান করেন, সঠিক পথ দেখান। তো এইভাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আপত্তি করেছিল যে মুসলমানরা কেন নিজে কিবলাকে পরিবর্তন করলো, এটা কীভাবে সম্ভব, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা উত্তর দিয়ে দিলেন যে বেতুল মুকদ্দাসের দিকে ঘুরে তারা নামাজ পড়তো, বেতুল মুকদ্দাসের রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং কাবাতুল্লাহ শরীফের দিকে ঘুরে তারা নামাজ পড়ছে, কাবাতুল্লাহ শরীফের রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। পূর্ব পশ্চিম যে দিকেই হোক না কেন, সকল দিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো যে মালিক পূর্বে নির্দেশ দিয়েছিল বেতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, সে মালিকই এখন নির্দেশ দিচ্ছে যে কাবাতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ পড়ো। এখন যারা এতে আপত্তি করবে তারা নির্বোধ এবং বোকা। আর এই ঘটনা দ্বারা, এই আয়াতসমূহ দ্বারা আমরা এটাও বুঝতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রিয় একজন নবী এবং রসুল, এমন প্রিয় হাবিব যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে খুশি করার জন্য কিবলাকে পরিবর্তন করে দিলেন। হাদিসে কুসির মধ্যে রয়েছে, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাক, হে আমার হাবিব, সকল জাহান আমার সন্তুষ্টি চায়, আমাকে খুশি করতে চায়, কিন্তু হে আমার নবী, আমি আপনাকে খুশি করতে চাই। এছাড়াও দর্শকবৃন্দ, এই সূরা বাকারার মধ্যে বিভিন্ন স্থানে নামাজের আলোচনা করা হয়েছে, যাকাত প্রদান করার বিধান সূরা বাকারার মধ্যে বয়ান করা হয়েছে, রমজান মাসের ফরজ রোজা হওয়ার বিধান সূরা বাকারার মধ্যে রয়েছে, হজের আদেশ সূরা বাকারার মধ্যে রয়েছে, হজ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান সূরা বাকারার মধ্যে রয়েছে, এবং আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার অসংখ্য ফজিলতও এই সূরা বাকারার মধ্যেই বয়ান করা হয়েছে। ঠিক সেভাবেই পিতা মাতার সাথে ভালো আচরণ এবং ভালো শব্দাবলীর সাথে কথা বলা, আদব প্রদর্শন করা, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করার আদেশ এই সূরা বাকারার মধ্যে রয়েছে, ইয়েতিম বাচ্চাদের সাথে সদ্ব ব্যবহার করার আলোচনা এই সূরা বাকারার মধ্যেই বয়ান করা হয়েছে, এছাড়া বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে বাঁচার নির্দেশও এই সূরা বাকারার মধ্যে রয়েছে, যেমন সুদ থেকে বাঁচার হুকুম সূরা বাকারাতে আছে, জুয়া, হত্যা করা, অন্যায়ভাবে কারো মালকে আত্মসাত করা বা খেয়ে নেওয়া বা ভক্ষণ করা, এগুলো থেকে নিষেধাজ্ঞা সূরা বাকারার মধ্যে বয়ান করা হয়েছে, জাদু করা থেকে বিরত থাকার আদেশ ইত্যাদি সূরা বাকারার মধ্যে বয়ান করা হয়েছে। এছাড়া সূরা বাকারার মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘটনা এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা যে আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন কিন্তু ইবলিস শয়তান এতে সিজদা করে নাই, সে অস্বীকার করলো, সে বলল যে আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, এবং সে অস্বীকার করলো, সে কাফির হয়ে গেল। তো এই ঘটনাটাও সূরা বাকারার মধ্যেই বয়ান করা হয়েছে। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদ কাফিরের সাথে যে বিতর্ক হয়, যে মুনাজরা হয়, যে বিভেদ হয়েছিল, এটাও এই সূরার মধ্যেই বয়ান করা হয়েছে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে সূরা বাকারার কিছু বিষয়বস্তু যার ব্যাপারে আমরা আলোচনা করেছি, কিছু বিষয়কে আমরা বিস্তারিতভাবে খুলে বয়ান করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।